জয় নিতাই। গতদিন আমরা এই মহাভারতের অতি সুন্দর যে পাণ্ডবগণের মন্তব্য তা আমরা শ্রবণ করেছিলাম এবং মহাপরাক্রমশালী পাণ্ডবদের কনিষ্ঠ ভ্রাতা সহদেব যে কথা বলেছিলেন সমস্ত রাজন্যবর্গ তার প্রতি বাহবা প্রদর্শন করিয়েছিলেন সে পর্যন্ত আমরা শ্রবণ করেছি। তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। তাই এখানে মহামুনি বৈশম্পায়ন ঋষি তিনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বললেন, হে রাজন, মহারাজ যুধিষ্ঠিরের ধর্ম ও অর্থযুক্ত কথা শুনে এবং ভীমসেনকে শান্ত দেখে দ্রুপদ নন্দিনী কৃষ্ণা মানে দ্রৌপদী তিনি সহদেব ও সাত্যকীর প্রশংসা করে কাঁদতে লাগলেন যে এই সহদেব আর সাত্যকী যা বলেছেন সেটাই উচিত কথা, তারা তো যুদ্ধ চায়, তারা শান্তি মানে সেই সন্ধি চায় না। তাতে তাদের প্রশংসা করে দেবী দ্রৌপদী কাঁদতে কাঁদতে তিনি কৃষ্ণ সমীপে গিয়ে বলছেন, হে ধর্মজ্ঞ মধুসূদন, দুর্যোধন যেভাবে ক্রূরতার আশ্রয় নিয়ে পাণ্ডবদের রাজসুখ থেকে বঞ্চিত করেছে তা তো আপনি জানেন, এবং সঞ্জয়কে রাজা ধৃতরাষ্ট্র একান্তে তার যে মত জানিয়েছেন তাও আপনার অজানা নয়, কারণ সেই অন্ধ ধৃতরাষ্ট্র সে একথাই জানিয়েছেন যে তারা যেখানে আছে সেখানেই সুখে থাক। তাহলে কেমন দুষ্ট প্রবৃত্তির তাও আপনি সব কিছুই জানেন। অতএব দুর্যোধন যদি রাজ্যভাগ দিয়েও আমাদের সঙ্গে সন্ধি করতে চান তাহলে আপনি তা কখনো মেনে নেবেন না। দ্রৌপদী সে সর্বান্তকরণে যুদ্ধই চান, তার যে অপমান হয়েছে সে কখনোই এক পলকের জন্য কখনো ভুলতে পারেনি। আর দেখুন এই সিঞ্জয় বীরদের সঙ্গে পাণ্ডবগণ দুর্যোধনের রণন্মর্ত সেনাদের ভালোভাবেই তারা নাশ করতে পারবে। সিঞ্জয়াদি পাণ্ডবাদি তারা কোনো অংশেই নূন নয়। শ্যাম ও দানের দ্বারা কৌরবদের সঙ্গে নিজ প্রয়োজন সিদ্ধ হওয়ার কোনো আশা নেই, আশা আমি দেখছি না। তাই আপনিও ওদের প্রতি কোনো দুর্বলতা দেখাবেন না সন্ধির জন্য, কারণ যার নিজ জীবিকা রক্ষার তাগিদা থাকে, নিজের স্বার্থই যে বোঝে, তার শ্যাম ও দানের দ্বারা বসে না আসা শত্রুদের প্রতি দণ্ডই প্রয়োগ করা উচিত। এত কিছু করার পরেও, এত কষ্ট সহ্য করার পরেও আমরা 13টি বৎসর কিভাবে সেই মুনি ঋষিদের মতন কষ্ট স্বীকার করে 13টি বৎসর কাটালাম, তাতেও তাদের আমাদের প্রতি দয়া হয়নি, বরঞ্চ হিংসার অনল যেন আরো বেড়ে চলেছে। অতএব হে অচ্যুত, আপনারও পাণ্ডব এবং সিঞ্জয় বীরদের নিয়ে সত্তর ওদের কঠোর শাস্তি বিধান করুন। হে জনার্দন, শাস্ত্রের মত হল যে অবদ্ধকে বধ করা উচিত নয়, কিন্তু অবদ্ধকে বধ করলে যে বধ হওয়ার যোগ্য ব্যক্তি নয় তাকে যদি কেউ বধ করে তাহলে পাপ বা অপরাধ হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে বদ্ধ মানে যার বধ হওয়া উচিত তাকে যদি ক্ষত্রিয়গণ বীর পুরুষ তাকে যদি বধ না করে তাহলে বধ না করার জন্য তার অপরাধ হয়। সুতরাং আপনি ও পাণ্ডব যাদব এবং সৃঞ্জয় বীরদের নিয়ে এমন কাজ করুন যাতে এই দোষ আপনাকে স্পর্শ না করে। কথা বাঁধনি কেমন দ্রৌপদী? বলুন তো, পৃথিবীতে আমার ন্যায় এমন কোন নারী আছেন? আমি মহারাজ দ্রুপদের যজ্ঞবেদী থেকে উদ্ভূত অজনিজ কন্যা, জনিসম্ভূতা নন, ধৃষ্টদ্যুম্নের ভগ্নী এবং আমি আপনার অত্যন্ত প্রিয়া সখী। মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ এবং ইন্দ্রের ন্যায় তেজস্বী পাঁচ পাণ্ডবদের পত্নী পাটরানী। এইরূপ সম্মানিতা হওয়া সত্ত্বেও আমাকে চুল ধরে টেনে সেই সভায় আনা হয়েছে, সেও পাণ্ডবদের উপস্থিতিতে এবং আপনি জীবিত থাকাকালীন আমাকে এইভাবে অপমানিত হতে হয়েছে। আহায়, পাণ্ডব যাদব পাঞ্চাল বীররা জীবিত থাকতেই আমাকে এই পাপীদের সভায় দাসীর মতো টেনে চুল ধরে আনা হয়েছে। কিন্তু আমাকে ওই অবস্থায় দেখেও পাণ্ডবরা কোনো প্রতিকারের চেষ্টা বা আমাকে রক্ষা করার কোনো চেষ্টাই করেননি। তাই হে জনার্দন, তাই আমি বলছি দুঃখিত হয়ে, এবং যা ন্যায় সেই দুর্যোধন যদি এক মুহূর্ত জীবিত থাকে এই পৃথিবীতে, তাহলে অর্জুনের ধনুর্ধারিতা এবং ভীমসেনের বাহুবলকে আমি শত শতবার ধিক্কার জানাই। কিসের বল, কিসের পরাক্রম তাদের? তাদের বধূকে তারা রক্ষা করতে পারল না। অতএব হে মাধব, আপনি যদি আমাকে কৃপাপাত্রী বলে মনে করেন এবং আমার প্রতি যদি দয়াদৃষ্টি আপনার থেকে থাকে, তাহলে ধৃতরাষ্ট্রের পুত্রদের উপর আপনি ক্রোধ প্রকাশ করুন। কারণ দ্রৌপদী জানেন যে ভগবান যদি ক্রোধ প্রকাশ করেন, তাহলে এই সমস্ত তামঝাম রাজা অন্য কারোরই কোনো প্রয়োজন নেই। তাই আপনি তাদের উপর কৃপা করে আমাকে যদি আপনি স্নেহ করেন, তাহলে তাদের প্রতি আপনি ক্রোধ প্রদর্শন করান। তারপর দ্রৌপদী ক্রন্দনরতাবস্থায় কি করলেন, তার যে বিশাল লম্বা লম্বা কেশরাশি মানে চুল, সেগুলো বাঁহাত দিয়ে ধরে শ্রীকৃষ্ণের কাছে তিনি অশ্রুপূর্ণ নয়নে চুলগুলোকে ধরে লম্বা করে ধরে বলছেন, হে কমল নয়ন শ্রীকৃষ্ণ, আপনার ইচ্ছা শত্রুপক্ষের সঙ্গে সন্ধি করা, কিন্তু আপনার সর্বপ্রচেষ্টার মধ্যে আপনি স্মরণ রাখবেন দুঃশাসন দ্বারা চুলগুলো ধরে রেখেছেন, আমার এই কেশরাশিগুলোর কথা আপনি চিন্তা করবেন। আমাকে কেমনভাবে লাঞ্ছিত করা হয়েছিল সেই কৌরবদের সভায়। ভীম অর্জুন যদি কাপুরুষের মতো সন্ধি করার জন্য উৎসুক হয়ে থাকেন, তাহলে আমি তাদেরকেও ছেড়ে দেব, তাদেরকে আমি যুদ্ধ করতে দেব না, থাক তারা ধর্ম নিয়ে, তারা ক্ষত্রিয় উচিত ধর্ম করতে চায় না, তাদের তো ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করাই উচিত ছিল। তাহলে আমি এই পাণ্ডবদের উপেক্ষা করে আমার বৃদ্ধ পিতা এবং আমার পুত্রের সাহায্যে কৌরবদের বধ করব, এবং অভিমন্যুর সঙ্গে আমার পাঁচ পুত্রও তাতে যোগদান করবে। অভিমন্যুও কোনো প্রকারে সন্ধি করতে রাজি নয়। তারা দ্রৌপদীর পাঁচ পুত্র আর মহা তেজিয়ান মহাবলিয়সী এই অভিমন্যু, এই তার মা দ্রৌপদীর পেছনে পেছনে চলেন, বলেন, মা তুমি যা বলবে আমরা তাই করব, আমরা কোনো সন্ধি করতে রাজি নই, তারা যদি সন্ধি করে করুক, কিন্তু আমরা তোমাকে যে অপমান করেছে আমরা কারো কথা শুনব না, আমরা সেই কৌরবদের বধই করব। দুঃশাসনের হাতগুলি কেটে যতক্ষণ পর্যন্ত ধুলি ধূসরিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হে কেশব আমি শান্তি অনুভব করতে পারব না। সেই জ্বলন্ত অগ্নির ন্যায় প্রচণ্ড ক্রোধকে আমি 13 বৎসর আমার হৃদয়ের মধ্যে ধারণ করে রেখেছি। আজ ভীমসেনের বাক্যবাণে আমার হৃদয়টি ফেটে যাচ্ছে। সেই ভীমসেনের মতন ব্যক্তি সে, তিনি বলেন কি না, না যুদ্ধের দরকার নেই, তাদের সঙ্গে সন্ধি করাই ভালো। একমাত্র এই পাণ্ডবদের মধ্যে আমি ভীমসেনকেই মনে করতাম যে তার মধ্যে সবসময় ক্ষত্রিয়ের যে রক্ত, ক্ষত্রিয়ের যে চিন্তাধারা তা বয়ে চলে, কিন্তু সেও দেখি আজ মুনি ঋষির মতন, মানে শান্তি দূতের মতন কথা বলছে। এখন এরা ধর্মও দেখতে চান, এখন তারা যুদ্ধ না করে এই পাণ্ডবগণ শুধু ধর্ম দেখতে চান। অথচ আমি এইভাবে এমনভাবে লাঞ্ছিত হয়েছি যা সকলেই জানেন। এই কথা বলতে বলতে দ্রৌপদী রোদন করতে করতে তার কণ্ঠ রোদ হয়ে আসলো, তার চক্ষু জলে পূর্ণ হয়ে গেল, ঠোঁট কাঁপতে থাকলো, তিনি কাঁদতে লাগলেন। তখন বিশাল বাহু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তাকে বলে ধৈর্য ধরতে বললেন, বললেন হে কৃষ্ণে, তুমি অতি শীঘ্রই কৌরব নারীদের ক্রন্দন করতে দেখতে পাবে। আজ যাদের উপর তোমার ক্রোধ, সেই শত্রুদের আত্মীয় স্বজন সেনাদি নষ্ট প্রাপ্ত হলে তাদের স্ত্রীরাও এই তোমার মতন এমনভাবেই তারা কাঁদবে। মহারাজ, যুধিষ্ঠিরের নির্দেশে ভীম, অর্জুন, নকুল, সহদেবের সঙ্গে আমিও সেই কাজ করব। কালের বশে যদি ধৃতরাষ্ট্র পুত্র আমার কথা না শোনে তাহলে তারা যুদ্ধে বিনাশ প্রাপ্ত হয়ে শৃগাল কুকুরের খাদ্য হবে। তুমি নিশ্চিন্তভাবে জেনে রেখো, হিমালয় যদি স্থানচ্যুত হয়, মানে হিমালয় সে তো কখনো স্থান ত্যাগ করতে পারবে না, সেই হিমালয়ে যদি স্থানচ্যুত হয়, ভগবান প্রতিজ্ঞা করছেন দ্রৌপদীর কাছে, পৃথিবী যদি শতধা বিভক্ত হয়, নক্ষত্র খচিত আকাশ টুকরো টুকরো হয়ে পড়ে, তবু আমার বাক্য কখনো মিথ্যা হবে না। হে কৃষ্ণে, চোখের জল সম্বরণ করো, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি যে তুমি শীঘ্রই শত্রুদের বধ করে তোমার পতিদের ত্রিসম্পন্ন রূপে দেখতে পাবে। এখন তুমি তোমার এই অস্ত্রকে সামলাও। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি এখন সমস্ত কুরুবংশীয়দের অত্যন্ত সুহৃদ, আপনি উভয় পক্ষেরই আত্মীয় এবং প্রিয়, সুতরাং পাণ্ডবদের সঙ্গে কৌরবদের বিবাদ মিটিয়ে উভয়ের মধ্যে সন্ধি করতে আপনি সক্ষম। শ্রীকৃষ্ণ বললেন, যেখানে সেখানে আমি ধর্ম অনুকূল কথাই বলব, এবং যাতে আমাদের ও কৌরবদের মঙ্গল হয় সেদিকে লক্ষ্য রাখব। এবার আমি রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হচ্ছি। এবারে ভগবান এই যে মৎস্যদেশ বিরাট রাজ্য থেকে হস্তিনাপুর বহু দূরের রাস্তা, কয়েক দিন লেগে যায় যেতে, তাই বৈশম্পায়ন মহোদয় তিনি জনমেজয়কে বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণ কোন সময়ে গিয়েছিলেন? শ্রীকৃষ্ণ শরৎ ঋতুর শেষে, হেমন্তের প্রাককালে, কার্তিক মাসে, এই যে নিয়ম সেবা কার্তিক মাস হয়, এই কার্তিক মাসে রেবতী নক্ষত্রে মৈত্র মুহূর্তে যাত্রা করলেন। আর যাত্রার আগে তিনি সাত্যকীকে বললেন যে তুমি আমার রথে শঙ্খ, চক্র, গদা, ধনুক, শক্তি এবং ইত্যাদি ইত্যাদি সমস্ত অস্ত্রশস্ত্র রেখে দাও। তার সেবকরা ভগবান শ্রীকৃষ্ণের মানে মনোগতিতে চলে এমন যে চারটি ঘোড়া, ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় ঘোড়া শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প ও বলাহক, তাদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই রথে জুতলেন। আর রথের ধ্বজে পক্ষীরাজ গরুড়কে শোভিত করলেন, শ্রীকৃষ্ণ রথে আরোহণ করলেন, সাত্যকী তার সঙ্গী হলেন, শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের দিকে রওনা হলেন। এই সাত্যকীও ভগবানের সঙ্গে গিয়েছিলেন। এই সাত্যকী কিন্তু মানে ভীষণ ক্রোধী, ভীষণ পরাক্রমী, কিন্তু ভগবান আগের থেকেই শর্ত পুরিয়ে নিয়েছেন যে হে সাত্যকী, তুমি সেখানে গিয়ে কিন্তু কোনো প্রকারে উত্তেজিত হতে পারবে না। বলছেন হে ভগবান, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপনার সঙ্গেই থাকবো মাত্র। ভগবান যাত্রা শুরু করলে কুন্তিপুত্র যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব, চেকিতান, চেদিরাজ, ধৃষ্টকেতু, দ্রুপদ, কাশীরাজ, শ্রীখণ্ডী, মহাপ্রতাপী ধৃষ্টদ্যুম্ন এবং সপুত্র বিরাটরাজ, কেকয়রাজ তাকে এগিয়ে দিতে চললেন, মানে তাদের রাজ্যের সীমানা পর্যন্ত। তখন মহারাজ যুধিষ্ঠির সর্বগুণ সম্পন্ন শ্যামসুন্দরকে আলিঙ্গন করলেন, করে বললেন হে গোবিন্দ, আমাদের অবলা মাতা যিনি আমাদের শিশুকাল থেকে বহু কষ্ট সহ্য করে দুঃখিত হয়ে আমাদের পালন করেছেন, যিনি নিরন্তর উপবাসে এবং তপে ব্যবৃত থেকে আমাদের কুশলের জন্য ভগবানের কাছে দেবতাদের নিকটে প্রার্থনা করেন, তা তিনি অত্যন্ত অতিথি সৎকারে ব্যস্ত এবং অনুরাগ, আপনি তার কুশল সংবাদ জিজ্ঞাসা করবে কেমন আছেন তিনি, তাকে সব সময় আমাদের বিরহ কষ্ট দেয়, আমাদের যাতনার কথা শুনে তিনি সব সময় দুঃখিত অন্তকরণে দিন যাপন করছেন, আপনি আমার হয়ে আমার মাতা কুন্তী দেবীকে প্রণাম জানাবেন। হে শত্রু দমন শ্রীকৃষ্ণ, কখনো কি এমন সময় আসবে যখন আমার দুঃখিনী মাতাকে একটু সুখ দিতে পারব? এতদ ব্যতীত রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বাল্লিক, দ্রোণপুত্র, অশ্বত্থামা, সোমদত্ত এবং অন্যান্য ভরতবংশীয়দের আমাদের যথাযোগ্য অভিবাদন জানাবেন এবং প্রধানমন্ত্রী অগাধ বুদ্ধিসম্পন্ন ধর্মজ্ঞ বিদুরকে আমার হয়ে সেই বিদুর কাকাকে প্রণাম জানাবেন। এই বলে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে পরিক্রমা করে তাকে যাওয়ার জন্য আদেশ দিলেন। পথে যেতে যেতে অর্জুন বললেন, সেই সীমানা পর্যন্ত গিয়েছিলেন, বলছেন হে গোবিন্দ, আগে মন্ত্রণার সময় আমাদের অর্ধরাজ্য দেওয়ার কথা হয়েছিল, যখন আমরা বনবাসে চলে আসি তারা বলেছিল অজ্ঞাতবাস পূর্ণ হলে আমরা তোমাদের সেই রাজ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেব, তা সব রাজারাই তা সে কথা জানে, দুর্যোধন যদি তাতে রাজি না থাকে তাহলে তো খুব ভালো কথা, সে অনেক বড় বিপদ থেকে রক্ষা লাভ করবে যদি দিতে চায়, আর যদি না দিতে চায় তাহলে হেত বিপরীত হবে, তাতে যদি সে রাজি না থাকে তাহলে আমি তার সমস্ত ক্ষত্রিয় বীরদের বিনাশ করব। অর্জুনের কথা শুনে ভীমসেন অত্যন্ত ক্রোধিত হয়ে সিংহের ন্যায় সে গর্জন করে উঠল। এবারে ভীমসেন যখন গর্জন করে উঠল, সঙ্গে আরো রাজারা সীমানা পর্যন্ত যাচ্ছিলেন, রাজ্যের সীমাদেশ পর্যন্ত, তারা অনেকে তাদের স্কন্দ থেকে ধনুষ বাণ তুনির পড়ে গেল সেই ভীমসেনের গর্জনে। অর্জুন শ্রীকৃষ্ণকে তার প্রতিজ্ঞার কথা শোনালেন, আলিঙ্গন করে তারা একে একে যথোচিত সম্মান প্রদর্শন করিয়ে তারা মৎস্য দেশের দিকে ফিরে গেলেন। ক্রমশ সব রাজারা শ্রীকৃষ্ণ অত্যন্ত দ্রুত গতিতে হস্তিনাপুরের দিকে চললেন। পথের দুধারে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন অনেক মহর্ষিরা, তারা যেন সেই কোথায় চলেছেন। সেই সমস্ত প্রাচীন প্রাচীন ব্রহ্মার পুত্র মুনি ঋষিগণকে দর্শন করে তিনি রথ থেকে অবতরণ করলেন, করে তাদেরকে প্রণাম করলেন। প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে মহর্ষিগণ, আপনারা সকলে কুশলে আছেন তো? আপনাদের সেই ধর্মপালন যথাবত হচ্ছে তো? আর আপনারা এখন সব দেখছি একত্রিত হয়ে কোথায় যাচ্ছেন? বললেন, হে কেশব, আমরা সেই হস্তিনাপুরের দিকে যাচ্ছি। কেন? আমরা সেখানে এই জন্য যাচ্ছি যে আপনি সেখানে শান্তি দূত হিসাবে যাচ্ছেন, এবং আপনি সেখানে গেলে সেখানে পিতামহ ভীষ্মদেব, কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, মহামতি ধর্মাত্মা বিদুর, বাল্মীক এবং অন্যান্য রাজন্যবর্গ তারা সকলেই আছেন। আপনি সেখানে গেলে অবশ্যই ধর্মমূলক অনেক অতি সুন্দর ভাষণ আপনি দেবেন, তা সেই সমস্ত মানে নীতিকথা, ধর্মমূলক কথা আমরা শোনার জন্য সেখানেই যাচ্ছি। আপনি চলুন, আমরা ধীরে ধীরে আসছি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাদেরকে পুনঃ দণ্ডবত প্রণাম করে বললেন, ঠিক আছে হে মহর্ষিগণ, তাহলে আপনাদের সঙ্গে আমার সেখানেই দেখা হবে। সেখানে ভগবান পরশুরাম আসলেন। যখন তিনি রথে উঠতে যাচ্ছেন, পরশুরাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে আলিঙ্গন করলেন। করার পরে পরশুরাম বললেন যে, প্রভু, আমিও ওখানেই যাচ্ছি। আপনার ভাষণ, আপনি যে সেখানে অনেক তত্ত্বমূলক কথা বলবেন সেই দুরাত্মা দুষ্টদের পরিবর্তন করার জন্য, তা আমি সেখানেই যাচ্ছি। আপনি আসুন, আমি যথাসময়ে সেখানে পৌঁছাব। সমস্ত মুনি ঋষিবৃন্দ একত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শান্তিদূত রূপে সেখানে কি কি ভাষণ দেবেন তা শ্রবণ করার জন্য তারা একেবারে খুব আগ্রহান্বিত হয়ে সেখানে যাচ্ছে। অপরদিকে ঋষি বৈশম্পায়ন জনমেজয়কে বললেন, হে রাজন, দেবকীনন্দন শ্রীকৃষ্ণের হস্তিনাপুর যাওয়ার সময় তার সঙ্গে 10 জন মহারথি ছিলেন, 1000 পদাতিক সৈন্য ছিলেন, 1000 ঘোড়সওয়াল ছিলেন, বহু আকার সামগ্রী এবং কয়েক শত সেবক ছিল তার সঙ্গে। তার যাওয়ার সময় যেসব শুভ অশুভ লক্ষণ দেখা গিয়েছিল আমি সেসব বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। সেই সময় বিনা মেঘে ভয়ঙ্কর গর্জন করে চতুর্দিকে বজ্রপাত মানে বাজ পড়ছিল এবং বৃষ্টিও হচ্ছিল। পূর্বগামিনী যে 6টি নদী সমুদ্রের দিকে বয়ে চলেছিল, তারা সমুদ্রের দিকে না বয়ে চলে তারা বিপরীত গতি ধারণ করেছিল, এবং সেখানে মানে বিভিন্ন রকম অমঙ্গল সূচক ঘটনা দেখা যাচ্ছিল। কোথাও কোথাও দাবানলের সৃষ্টি হওয়া আরম্ভ হয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে পথ দিয়ে যাচ্ছিলেন সেদিকে তো অতি সুন্দর মলয় পর্বত প্রবাহিত হয়ে চলেছিল এবং শুভ লক্ষণ দেখা যাচ্ছিল। পথে নানা স্থানে ব্রাহ্মণরা সেই ভগবান শ্রীকৃষ্ণকে পাদ্য অর্ঘাদি মধুপর্কাদি দিয়ে তাকে স্বাগত অভ্যর্থনা জানাচ্ছিলেন এবং মাঙ্গলিক দ্রব্যের দ্বারা ভগবানের পূজা আরতি পথে পথে হচ্ছিল। পথের নানা স্থানে অনেক পশু পক্ষী নগর গ্রাম পার হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শালিয়বন নামক স্থানে পৌঁছলেন। সেখানকার অধিবাসীগণ শ্রীকৃষ্ণের অত্যন্ত মানে আদর এবং আপ্যায়ন করলেন। পথে পরে সন্ধ্যার সময় যখন সূর্যদেব অস্তমিত হতে যাচ্ছে, সে সময় তিনি বৃকস্থল নামক গ্রামে এসে পৌঁছালেন। যে পাণ্ডবগণ একটি গ্রাম চেয়েছিলেন, তার মধ্যে পাঁচটি গ্রামের মধ্যে এই বৃকস্থল গ্রামটিও। ভগবান সন্ধ্যা হয়ে গেল, বৃকস্থল গ্রামে থাকলেন। সেখানে তিনি রথ থেকে নেমে সন্ধ্যার যে স্নান, স্নান আদি করে নিত্যকর্ম সমর্পণ করলেন, সন্ধ্যা বন্দনা আদিও করলেন। দারুক, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত এবং সারথি, সেই দারুক ঘোড়াগুলিকে খুলে দিলেন বিশ্রাম করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত অধিবাসীদের বললেন যে আমরা যুধিষ্ঠিরের কাজের জন্য সেই হস্তিনাপুরে যাচ্ছি। সকলে সব কিছু জেনে গেলেন, আর তারা ভগবানকে বললেন যে প্রভু, তাহলে আজ আমাদের অহৌভাগ্য যে আপনি আমাদের গ্রামে রাত্রি নিবাস করবেন। তারা ভগবানকে মানে পাওয়ানোর জন্য বহু বহু প্রকার উত্তম উত্তম খাদ্যদ্রব্য প্রস্তুত করলেন, এবং সেখানকার তার আশেপাশে যে সমস্ত অরণ্যবাসী মুনি ঋষিবৃন্দ ছিলেন, তারা সকলে প্রভুর দর্শনের জন্য, প্রভুর দর্শন করার জন্য আকাঙ্ক্ষিত হয়ে তারা ছুটে এলেন, প্রভুকে দর্শন করলেন এবং প্রভুর সঙ্গে অনেক তত্ত্বকথা আলোচনা হল। তারপরে কাউকেই ফিরে যেতে দিলেন না, সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণদের সেই গ্রামবাসী মানে সেই বৃকস্থল গ্রামের ভক্তেরা তারা প্রভুর জন্য বহু কিছু উপাদেয় খাদ্য সামগ্রী তৈরি করিয়েছিলেন। ভগবান প্রথমে মুনি ঋষি বৃন্দদের সেবা করালেন, তারপরে নিজেও পরিতৃপ্ত হয়ে সেই পথের যে পরিশ্রম, তা বহু কিছু সুস্বাদু মানে খাদ্য পানীয় সেবা করে তিনিও তৃপ্তি লাভ করলেন। সেখানেই তিনি রাত্রি নিবাস করে পরদিন আবার চললেন। বৈশম্পায়ন মহামুনি বললেন, হে রাজন, এদিকে দূতমুখে রাজা ধৃতরাষ্ট্র এই খবর জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি পাণ্ডবদের পক্ষ নিয়ে শান্তি দূত হিসাবে তিনি তাদের কাছে আসছেন। এই খবর শুনে তিনি একেবারে রোমাঞ্চিত হলেন। অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি ভীষ্ম, দ্রোণাচার্য, সঞ্জয়, বিদুর, দুর্যোধন এবং সমস্ত মন্ত্রীগণকে বললেন যে আমি শুনছি পাণ্ডবদের কাজে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র তিনি পদার্পণ করবেন। তিনি সর্বপ্রকারে আমাদের মাননীয় এবং পূজনীয়, সমস্ত লোক ব্যবহারের একমাত্র তিনি হচ্ছেন অধিষ্ঠাতা, কারণ তিনি সমস্ত প্রাণীর ঈশ্বর, তার মধ্যে ধৈর্য, বীর্য, প্রজ্ঞা, ওজো ইত্যাদি সমস্ত মহান মহান গুণ বিদ্যমান। তিনি সনাতন ধর্মরূপ, তাই সর্বতোভাবে তিনি সম্মানের যোগ্য। তাকে অভ্যর্থনা করাতেই সুখ, অসৎকার হলে তিনি দুঃখের নিমিত্ত হয়ে ওঠেন, আর তাতে সমস্ত জীব একেবারে ছারখার হয়ে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র সমস্ত ব্যক্তিদের যারা পূজনীয় তাদেরকে বলছেন, তিনি যদি আমাদের অভ্যর্থনায় সন্তুষ্ট হন তাহলে আমাদের সকল অভীষ্ট সিদ্ধ হবে। অতএব হে দুর্যোধন, তুমি আজ থেকেই তার স্বাগত অভ্যর্থনার প্রস্তুতি নাও। পথিমধ্যে পথে পথে আবশ্যক সামগ্রী সম্পন্ন বিশ্রাম স্থান নির্মাণ করাও। তুমি এমন কাজ করবে যাতে শ্রীকৃষ্ণ তোমার উপর প্রসন্ন হন। হে পিতামহ, এ বিষয়ে আপনার কি মত? দুর্যোধনকে পাঠিয়ে দিলেন যে যাও তুমি, সে তো অনেক দূর, সমস্ত সৈন্য সামন্ত সেবকদের নিয়ে পথে পথে একেবারে সুন্দর সুন্দর শিবির তৈরি করো, যাতে তার মধ্যে কোনো জিনিসের নুনো না হয়। দুর্যোধন গিয়ে তাই করল। সে তো দুষ্ট, যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু দুষ্ট ব্যক্তি কখনো ভগবানকে সন্তুষ্ট করতে পারে না। ভীষ্ম এবং অন্যান্য সভাসদ রাজা ধৃতরাষ্ট্রের বক্তব্যের প্রশংসা করলেন, কিন্তু এই অন্ধ ধৃতরাষ্ট্র ভালো কথা বলেছে, কিন্তু ভেতরে ভেতরে অভিসন্ধিকি যে ভগবানকে উৎকোচ মানে ঘুষ দিয়ে তাদের পক্ষে করে। আপনার সিদ্ধান্ত একেবারে ঠিক, সমস্ত সভাসদগণ বললেন। তখন তাদের সকলের জন্য দুর্যোধন পথের স্থানে স্থানে সুন্দর বিশ্রাম স্থান নির্মাণ করলেন। তিনি দেবগণের ন্যায় অভ্যর্থনায় যথাযোগ্য ব্যবস্থা করে ধৃতরাষ্ট্রকে জানালেন, হে পিত, আপনার আদেশ অনুযায়ী সেই শ্রীকৃষ্ণচন্দ্রের বিশ্রামের নিমিত্ত আমি সুন্দর সুন্দর শিবির তৈরি করে দিয়েছি, যা মণিরত্নাদি দিয়ে আমি তৈরি করেছি। কিন্তু শ্রীকৃষ্ণ সেই নানা রত্নে সজ্জিত বিশ্রাম স্থলের দিকে তিনি দৃষ্টিপাত করলেন। এবার দুর্যোধনের কাছে সব কিছু প্রস্তুতির খবর পেয়ে রাজা ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, হে মহাত্মা বিদুর, অন্ধ ধৃতরাষ্ট্র বলছেন, শ্রীকৃষ্ণ উপপ্লব্য থেকে এদিকেই আসছেন, কাছাকাছি এসে গেছেন। আজ তিনি বৃক্ষস্থলে বিশ্রাম নিয়েছেন, কাল প্রাতে তিনি এখানেই আসবেন। তিনি অত্যন্ত উদারচিত্ত, পরাক্রমী এবং মহাবলী। যাদবদের বিস্তৃত রাজ্য রক্ষণাবেক্ষণ এবং পালন তিনি স্বয়ং করে থাকেন। তিনি ত্রিলোকের পিতা, শুধু ত্রিলোকের পিতা নয়, ব্রহ্মারও পিতা। অতএব আমাদের নারী পুরুষ বালক বৃদ্ধ সকলেই তার সাক্ষাৎ সূর্যের ন্যায় দর্শন করা উচিত তাকে। সব দিকে বড় বড় ধ্বজা এবং পতাকা দিয়ে সাজাও, আদেশ করে দাও, সমস্ত রাজ্যের পথ বহু দূর পর্যন্ত যেন আমাদের সীমানা পর্যন্ত কোনো প্রকার ধুলো না ওড়ে, জল ছিটিয়ে দাও। তার চতুর্দিকে ছোট বড় পতাকা দিয়ে একেবারে সুসজ্জিত করে দাও, আর তাতে সুগন্ধি জল ছিটাও, যাতে ভগবান যখন আসবেন সেখানে যেন সুগন্ধি ওঠে। আর দুঃশাসনের ভবন দুর্যোধনের ভবনের থেকেও অতি উত্তম, তাকে পরিষ্কার করে দাও এবং সুন্দরভাবে সুসজ্জিত করে রাখো। ওই ভবনটি সুন্দর সুন্দর বৃহৎ কক্ষ আছে এবং আরামের সর্বপ্রকার ব্যবস্থা আছে। আমার এবং দুর্যোধনের মহলে যে সমস্ত সুন্দর সুন্দর অনেক মূল্যবান যে সমস্ত দ্রব্যাদি আছে তা নিয়ে ওই দুঃশাসনের মহলটি সাজিয়ে ফেলো। আর যেগুলো ভগবান শ্রীকৃষ্ণের মানে বিশেষ পছন্দ বা যেগুলো অনেক সুন্দর, সেগুলো ভগবানকে উপহার স্বরূপে প্রদান করো। বিদুর বললেন, হে রাজন, ত্রিলোকে আপনি অত্যন্ত সম্মানিত, প্রতিষ্ঠিত এবং মাননীয় ব্যক্তি। আপনি যা বলছেন তা শাস্ত্র এবং উত্তম যুক্তির উপর নির্ভর করেই আপনি ঠিকই বলছেন। এতেই জানা যায় আপনি স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। আপনি বয়োবৃদ্ধ, কিন্তু একটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি, যে অর্থ অথবা অন্য কিছুর দ্বারা চেষ্টা করলেও আপনি শ্রীকৃষ্ণকে অর্জুনের থেকে পৃথক করতে সক্ষম হবেন না। আপনি মনে করছেন যে এই যে রাজন্যবর্গ আপনার এখানে আছে তাদেরকে তো আপনি ভুলিয়ে অনেক অর্থ সম্পদ দিয়ে আপনার পক্ষে করেছেন, অতএব এরা উৎকোচখোর মানে ঘুষখোর, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমন নন। তাকে আপনি অর্জুন থেকে কোনো প্রকারেই পৃথক করতে সক্ষম হবেন না। শ্রীকৃষ্ণের মহিমা আমি জানি এবং পাণ্ডবদের উপর তার যে কিদৃশ সুদৃঢ় অনুরাগ তাও আমি জানি। অর্জুন তার প্রাণের ন্যায় প্রিয়, তাকে তিনি কখনোই ত্যাগ করবেন না। তিনি কলসপূর্ণ জল, পাধোয়ার জল এবং কুশল প্রশ্ন করা ব্যতীত আপনার থেকে আর কোনো কিছুতেই কোনো জিনিসের দিকে তিনি আকৃষ্ট হতে পারেন না। তবে তিনি অতিথি সৎকারের যোগ্য এবং সম্মানীয় ব্যক্তি, সেই সূত্রে আপনি করুন। কিন্তু আপনার যে মনোভাব যে ভগবানকে ঘুষ দিয়ে উৎকোচ দিয়ে আপনি আপনার পক্ষে করে নেবেন, এ কদাপি সম্ভব নয়। তাকে অবশ্যই সাদর অভ্যর্থনা জানানো উচিত, সেই সূত্রে আপনি এই সমস্ত ব্যবস্থা নিতে পারেন, নিয়েছেন, এটা ভালো। শ্রীকৃষ্ণ উভয় পক্ষেরই হিতার্থে এই কাজ নিয়ে আসছেন, আপনি অবশ্যই তা পূর্ণ করবেন। তিনি যা বলবেন আপনি মেনে নিলেই জানবেন সেটা পরম মঙ্গল, নচেত অমঙ্গলই অমঙ্গল। তিনি পাণ্ডবদের সঙ্গে আপনাদের সন্ধি করাতে ইচ্ছুক, আপনি তাঁর ইচ্ছা মেনে নিন। হে মহারাজ, আপনি পাণ্ডবদের পিতা, তারা আপনার পুত্র, আপনি বৃদ্ধ, তারা আপনার কাছে বালকের সমান, পুত্রের সমান। তারা আপনার সঙ্গে পুত্রের ন্যায় ব্যবহার করেন, অতএব আপনিও তাদের কাছে পিতার ন্যায় ব্যবহার করেন। দুর্যোধন বললেন, হে পিত, বিদুর একেবারে ঠিক কথা বলেছে। এবারে একটু পরপরই যারা দুষ্ট লোক না, ওদের বুদ্ধি স্থির থাকে না, মানে দেখতে দেখতে ক্ষণে তুষ্ট আর ক্ষণে রুষ্ট ব্যক্তিকে শাস্ত্রে ভীষণ ভাবে নিন্দা করেছে। তা বলছেন যে বিদুর একেবারে ঠিক কথা বলেছেন, পাণ্ডবদের প্রতি শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুরাগ, তাকে ওদিক থেকে এদিকে আনা যাবেই না। সুতরাং আপনি তার অভ্যর্থনায় যে নানা প্রকার উপহার প্রদান করতে চান তা আপনি তাকে দেবেন না। আবার বুদ্ধি বিগড়ে গেছে যে আপনি যে এত কিছু দিতে চান তাকে দিয়ে লাভ কি, সে তো আমাদের পক্ষেই আসবে না, অতএব এই সমস্ত জিনিস আপনি ভুল করে দেবেন না। আর মনে করছে কি জানি কৃষ্ণ যদি নিয়ে নেয় আর তাদের পক্ষেই থাকে তাহলে দেওয়াটা অযথা হয়ে গেল কিনা। দুর্যোধনের কথা শুনে পিতামহ ভীষ্ম বললেন, শ্রীকৃষ্ণ মনে মনে একবার যা স্থির করেন তাকে কেউ কোনোভাবে বদলাতে পারে না, তাই তিনি যা বলেন নিঃসংশয় হয়ে তাই করা উচিত, কোনো প্রকার সংশয় না রেখে তা করা উচিত। তুমি শ্রীকৃষ্ণ সচিবের সাহায্যে পাণ্ডবদের সঙ্গে শীঘ্রই সন্ধি স্থাপন করো। পিতামহ ভীষ্মদেব বলছেন দুরাত্মা দুর্যোধনকে, ধর্মপ্রাণ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই সেই কথাই বলবেন যা ধর্ম ও অর্থের অনুকূল। সুতরাং তোমার এবং তোমার সহযোগীদের তার সঙ্গে প্রিয় বাক্য বলা উচিত। জেনে রেখো, তার সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার তোমরা যদি করেছ তাহলে কিন্তু সব একেবারে নিঃশেষ হয়ে যাবে, এই কথা মনে রেখো। দুর্যোধন বললেন, হে পিতামহ, ইহজীবনে আমি বেঁচে থেকে এই রাজ্য পাণ্ডবদের সঙ্গে ভাগ করে ভোগ করব, এ আমার চিন্তার বাইরে, এ হবে না। এবার দুষ্ট নিজের রং দেখাচ্ছে, আমি যে মহৎ কাজ করব বলে ঠিক করেছি তা হলো এই যে পাণ্ডবদের পক্ষপাতিত্ব করা, এই কৃষ্ণকে এখানে এসে আসছে তাকে আসতে দেন, সেই পাণ্ডবদের পক্ষপাতি ওই গোয়ালা কৃষ্ণকে আমি বন্দি করব। দেখুন দুষ্ট কোথায় যায়, যেখানে বলে না যেখানে যে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানে যে রাত পোহায়। এখন সে দুষ্ট এত কিছু যে স্বাগতের ব্যবস্থা করলো কি জন্য, মনে মনে অভিসন্ধি যে তাকে বন্দি করুন। তাকে বন্দি করলেই সমস্ত যাদবকুল, সারা জগৎ, পাণ্ডবরা আমার অধীন হয়ে যাবে। এই কালাকৃষ্ণের জন্যই তো তাদের এত লাফানি ঝাপানি, তা আমি সেই কৃষ্ণকে বন্দি করব। তিনি কাল প্রাতকালেই আসছেন, সব খবর রেখেছে সেই দুরাত্মা দুর্যোধন, যে আসলেই তাকে মানে কারাগারে পুরে রেখে দেব। তারপরে দেখি না এই কোথায় যদুবংশ আর কোথায় পাণ্ডবগণ, এরা তো পিঁপড়ের মতো আমার কাছে। আপনারা আমাকে এখন এই পরামর্শ দিন যাতে কৃষ্ণ এই কথা না জানতে পারে। দেখুন বুদ্ধি কেমনের, যে এদিকে পিতামহকে বলছে যে আমি তাকে বন্দি করব, আবার সেটাও গোপন রাখতে পারলো না, আবার বলছে এটা যাতে কেউ না জানে, কৃষ্ণ যাতে কোনো মতে না জানে, আমি আসলেই তাকে বেঁধে কারাগারে পুরে রেখে দেব এবং কোনো ক্ষতিও না হয়, এতে আমার কোনো ক্ষতিও হবে না। কৃষ্ণ যদি বাঁধা পড়ে যায় তাহলে ওই রাজাদের আর কিছু থাকবে না, এই কৃষ্ণের কথাই তারা শোনে, আর এই গোয়ালাকে আমি বেঁধে আমার কারাগারে পুরে রাখব। এবারে শ্রীকৃষ্ণের ব্যাপারে দুর্যোধনের এই ভয়ঙ্কর মানে একেবারে পাপময় মনোভাব জেনে রাজা ধৃতরাষ্ট্র এবং তার মন্ত্রীরা অত্যন্ত আঘাত পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন, যে সে কি ভগবান শ্রীকৃষ্ণকে এই দুষ্ট, এই মূর্খ, এই নরাধম, এই পাপাত্মা, এই নিকৃষ্ট ব্যক্তি সে বলে কিনা সেই ভগবানকে বন্দি করবে, এ তো সর্বনাশ ডেকে আনছে দেখছি। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বললেন, হে পুত্র, তুমি এমন চিন্তা ত্যাগ করো, তুমি যে চিন্তাধারা নিয়েছো এ ত্যাগ করো এই এক্ষণি, এ সনাতন ধর্ম বিরুদ্ধ। শ্রীকৃষ্ণ দূত হয়ে এখানে আসছেন, তাছাড়াও তিনি আমাদের আত্মীয় এবং সুহৃদ, তিনি কৌরবদের কোনো ক্ষতি করেননি, আজ পর্যন্ত আমাদের প্রতি তিনি খারাপ ব্যবহার করেননি, যুদ্ধ করেননি, অতএব তুমি তাকে বন্দী করার কথা ভাবছ কেন, এই মনোভাব ত্যাগ করো। ভীষ্মদেব তিনি বললেন, হে ধৃতরাষ্ট্র, তোমার এই কুলাঙ্গার কুপুত্রকে মৃত্যু ঘিরে ধরেছে বলে আমার মনে হচ্ছে, এর বুদ্ধি আর কাজ করছে না, এই কুলাঙ্গার এখন বলছে যে সে শ্রীকৃষ্ণকে বন্দী করবে, আমাকে মনে হয় তার পাশ চতুর্দিকে মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। এর সুহৃদরা একে হিতবাক্য বললেও সে অনর্থকেই ডেকে আনছে, এই পাপী তো কুপথে গেছে, তুমিও হিতৈষীদের কথা শোনো না, এই তুমি তোমার এই পাপাত্মা দুর্যোধনের ইশারাতেই চলো, তোমার আমাদের কথা তোমার তো কানে ঢোকে না, তুমি জানো না এই দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি দুর্যোধন যদি শ্রীকৃষ্ণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাহলে এক মুহূর্তে নিজের পরামর্শদাতাগণ সহ সে বিনাশ প্রাপ্ত হবে, তাহলে তাদের আর যুদ্ধও করতে হবে না, সেই ভগবান যদি বক্রভাবে একবার দাঁড়ান তাহলে কিন্তু এই কৌরব শেষ হয়ে যাবে, সেই ভগবান তিনি যদি একবার ক্রোধিত হন তাহলে এই শশাগরা পৃথিবী দেখতে দেখতে প্রলয় সংঘটিত হয়ে পড়বে, আর এই দুষ্ট, দুরাত্মা, মূর্খ, নীচ, অধম সে বলে কিনা যে সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বন্দী করবে, এ তো ধর্মকে ত্যাগ করেছে, এর হৃদয়ও অত্যন্ত কঠোর, এ কখনো মানুষের কথা শুনে না, ওই তিন অপদেবতা ছাড়া ও অন্য কিছু বুঝে না। তিন অপদেবতা কে কে? শকুনি, কর্ণ, দুঃশাস। আমি এর অর্থহীন প্রলাপ শুনতে আর পাচ্ছি না, তাই তিনি কর্ণে আঙুল দিয়ে সেই সভা থেকে তিনি বেরিয়ে গেলেন। মহাত্মা বিদুর তিনি চিন্তা করছেন কি সময় এসে উপস্থিত হলো এই দুরাত্মা, এই ব্যক্তি সে বলে কিনা ভগবানকে বন্দি করবে, হে ভগবান তোমার কি লীলা, তুমি যে কি করতে চাও তা তো আমি ঠিক যথাযথ বুঝতে পাচ্ছি না, প্রভু তোমার যা ইচ্ছা যা তুমি করো তা তো সমস্ত জীবের ভালোর জন্যই করো, অতএব তুমি তাই করো। অপরদিকে পিতামহ ভীষ্মদেব তিনি দুঃখিত অন্তকরণে সেই সিংহের মতো গর্জন করতে করতে তিনি সেই সভাকে বহিষ্কার করে নিজ মহলে চলে গেলেন। ধর্মাত্মা বিদুর তিনি তো প্রধানমন্ত্রী, তাই রাজা যতক্ষণ সভায় থাকবে তিনি যেতে পারেন না নীতি অনুযায়ী, তাই তিনি সেখানে থাকলেন। থেকে তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, এখনো সময় আছে, আপনি এই দুরাত্মার মনকে যদি বদল করতে পারেন, এ তো আমাদের মানুষ বলেও মনে করে না, তাই আপনি দেখুন যে যদি আপনি আপনার মঙ্গল চান, যদি আপনি আপনার পুত্রদের সব সবের উপরে এই অস্ত্রপাত করতে চান, তাহলে তো কোনো কথাই নেই। যদি আপনি ভালো চান, যদি কৌরবদের বিনাশ হতে আপনি নিষ্কৃতি দিতে চান, তাহলে এই দুরাত্মাকে আপনি একটু বোঝান। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আগামীকল্য প্রাতকালেই আমাদের হস্তিনাপুর রাজধানীতে প্রবেশ করবেন, তারপরে কি হবে না হবে সেই প্রাতকাল হোক, আগামীকল্যটা আসুক, তারপরে যদি মহাপ্রভুর কৃপা থাকে তাহলে তার পরবর্তী অংশ আমরা আগামী দিন শ্রবণ করব। অদ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপাসিন্ধু দাসজি মহারাজ কি জয় মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।